আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহে রিসালা জুমার ফজিলত, এই বিষয়বস্তুটি ফয়জানে নামাজের 120 থেকে 144 পৃষ্ঠা থেকে সংকলন করা হয়েছে। আত্তারের দোয়া। হে মোস্তফার প্রতিপালক, যে ব্যক্তি 29 পৃষ্ঠা সম্বলিত পুস্তিকা জুমার ফজিলত পড়ে কিংবা শুনে নিবে তাকে জুমার বরকত দ্বারা ধন্য করে দাও এবং তার পিতামাতা ও সকল পরিবার সহ বিনা হিসাবে ক্ষমা করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন দুরূদ শরীফ পাঠ করার ফজিলত। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হে আশিকানে রসুল, আমরা কিরূপ সৌভাগ্যবান যে আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সদকায় আমাদেরকে জুমা মুবারকের নিয়ামত দ্বারা ধন্য করেছেন। আফসোস, আমরা দুর্ভাগারা জুমা শরীফকেও অন্যান্য দিনের ন্যায় উদাসীনতায় অতিবাহিত করে দেই। অথচ জুমার দিন হলো ঈদের দিন। জুমা হলো সাইয়্যিদুল আয়াম, অর্থাৎ সকল দিনের সর্দার। জুমার দিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয় না, জুমার রাতে জাহান্নামের দরজা খোলা হয় না। জুমার দিনকে কিয়ামতের দিন দুলহার, অর্থাৎ বরের ন্যায় উঠানো হবে। জুমার দিন মৃত্যুবরণকারী সৌভাগ্যবান মুসলমান শহীদের মর্যাদা পেয়ে থাকে এবং কবরের আজাব হতে নিরাপদ হয়ে যায়। হযরত মুফতি আহমদিয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহির উক্তি অনুযায়ী, জুমার দিন হজ হলে তবে এর সওয়াব 70টি হজের সমান। জুমার দিন একটি নেকি সওয়াব 70 গুণ বেশি। যেহেতু জুমার সম্মান অনেক বেশি, সেহেতু জুমার দিনের গুনাহের আজাবও 70 গুণ বেশি হবে। জুমা মুবারকের ফজিলতের কথা কি আর বলবো। আল্লাহ পাক জুমা সম্পর্কে একটি পরিপূর্ণ সূরা সূরাতুল জুমা অবতীর্ণ করেন, যা কুরআনুল করিমের 28তম পারায় রয়েছে। আল্লাহ পাক সূরা জুমার 9 নং আয়াতে ইরশাদ ফরমান, কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, যখন নামাজের আজান হয় জুমার দিবসে, তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়াও এবং বেচাকেনা পরিত্যাগ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রথম জুমা কখন আদায় করেছিলেন? সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনা তৈয়বায় তশরিফ নিয়ে গেলেন, তখন 12ই রবিউল আউয়াল 622 হিজরি রোজ সোমবার চাষতের সময় কুবা নামক স্থানে অবস্থান করলেন। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সেখানে অবস্থান করলেন এবং মসজিদে ভিত্তি স্থাপন করলেন। জুমার দিন মদিনায় তৈয়বার দিকে সফর করলেন। বনি সালিম ইবনে আওফের উপত্যকায় জুমার সময় হলো, সেই স্থানের লোকেরা মসজিদ বানালো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেখানে জুমা আদায় করলেন এবং খুতবা দিলেন। আলহামদুলিল্লাহ, আজও সেই জায়গায় আলিশান মসজিদে জুমা প্রতিষ্ঠিত রয়েছে এবং জিয়ারতকারীরা এর বরকত অর্জনের জন্য তা জিয়ারত করে এবং সেখানে নফল নামাজ আদায় করে থাকে। জুমার অর্থ। হাকিমুল উম্মত মুফতি আহমদিয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত আদম আলাইহিস সালামের মাটি এই দিনে একত্রিত করা হয়েছে, তাছাড়া এই দিনে মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করে, এই কারণেই একে জুমা বলা হয়। ইসলামের পূর্বে আরববাসীরা একে আরবা বলতো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রায় 500টি জুমা পড়েছেন। হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রায় 500টি জুমা পড়েছেন। এই জন্যই যে হিজরতের পর জুমা শুরু হয়েছে, এরপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 10 বছর পর্যন্ত জাহিরি হায়াতে ছিলেন, এই সময়ে জুমার সংখ্যা এতই হয়। অলসতায় 3 জুমা বর্জনকারীর অন্তরে মোহর। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি অলসতার কারণে 3 জুমা বর্জন করবে আল্লাহ পাক তার অন্তরে মোহর লাগিয়ে দিবেন। জুমা ফরজ আইন, অর্থাৎ যা আদায় করা প্রত্যেক বিবেকবান ও প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষের উপর আবশ্যক। আর এর ফরজের ভিত্তি জোহরের চেয়ে বেশি জোরালো এবং তা অস্বীকারকারী কাফির। ইমামতির মর্যাদা লাভ। প্রিয় ইসলামী ভাইরা, জুমার নামাজের জন্য অনেক আগে পৌঁছে যাওয়া, প্রথম সারিতে এবং প্রথম তাকবীরের সওয়াব অর্জনের জন্য আশিকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থাকুন। আসুন একটি মাদানী বাহার শুনি। পাঞ্জাবের ফালিয়ার নিকটবর্তী এলাকার এক যুবক ইসলামী ভাই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে নাটক ও অশ্লীল সিনেমা এবং গান বাজনা শোনায় অভ্যস্ত ছিল। তার কোমরে ব্যথা দেখা দিলে সে মদ্যপান করার মাঝে সেটা গুনায় ভরা চিকিৎসা খুঁজতে লাগলো। নামাজ পড়া তো একদিকে, সে নামাজের সঠিক নিয়মও জানত না, কিন্তু তার বিবেক তাকে নিন্দা করতে লাগলো যে মুসলমান হয়েও আমি নামাজ পড়তে জানি না। এরই মাঝে দাওয়াত ইসলামের এক মুবাল্লিগ তার ওয়ার্কশপে কাজ করার জন্য চাকরি নিল। তখন তার মুবাল্লিগের দাওয়াত ইসলামের পাগড়ি, দাড়ি এবং সুন্নতের উপর আমল করা খুবই পছন্দ হলো যে এই যুবকটি সাধারণ মানুষ থেকে কতই না ব্যতিক্রম। ইসলামী ভাইয়ের সহচর্য প্রভাবিত করতে লাগলো এবং সে তাকে উৎসাহ দিয়ে নামাজের জন্য মসজিদে নিয়ে যেত। যখন রমজান মাস আসলো তখন মুবাল্লিগের দাওয়াত ইসলামের উৎসাহে সে আশিকানে রসুলের সাথে এতেকাফ করলো, গুনাহ থেকে তওবা করলো এবং ঈদের সময় তিন দিনের মাদানী কাফেলায় সফর করলো। এতেকাফে সে দাওয়াত ইসলামী রঙের রঙিন হয়ে গেল। অতঃপর 41 দিনের কাফেলা কোর্সও করে নিল। পরবর্তীতে মানসিকতা সৃষ্টি হলে 12 মাসের মাদানী কাফেলায়ও সফর করলো। অবশেষে ইমাম কোর্স করার পর একটি মসজিদে ইমামতি করতে লাগলো। তার ওসিলায় দাওয়াত ইসলামের বরকত তার ঘরের সদস্যদেরও নসিব হলো এবং আলহামদুলিল্লাহ ঘরেও মাদানী পরিবেশ সৃষ্টি হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন পাগড়ি পরিধানের ফজিলত। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ পাক ও তার ফেরেশতারা জুমার দিন পাগড়ি পরিধানকারীর প্রতি দরুদ প্রেরণ করেন। আল্লাহ পাক ও ফেরেশতাদের দরুদ প্রেরণের অর্থ হে আশিকানে নামাজ। বর্ণনাকৃত হাদিসে পাকে আল্লাহ পাক ও তার ফেরেশতারা জুমার দিন পাগড়ি পরিধানকারীদের প্রতি দরুদ প্রেরণের কথা আলোচনা হয়েছে। মনে রাখবেন, এর দ্বারা প্রচলিত দরুদ উদ্দেশ্য নয়, বরং আল্লাহ পাক তার বান্দার প্রতি দরুদ প্রেরণের অর্থ রহমত অবতীর্ণ করা, আর ফেরেশতাদের দরুদ প্রেরণের অর্থ হল ক্ষমা প্রার্থনা করা। এক জুমা 70 জুমার সমান। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, পাগড়ি সহকারে একটি জুমা পাগড়িবিহীন 70 জুমার সমান আরোগ্য প্রবেশ করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে ব্যক্তি জুমার দিন নিজের নখ কাটে আল্লাহ পাক তার কাছ থেকে রোগ দূরীভূত করে আরোগ্য প্রবেশ করিয়ে দেন। 10 দিন পর্যন্ত বিপদাপদ থেকে নিরাপত্তা। হযরত আমজাদ আলী আজমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি জুমার দিন নখ কাটে আল্লাহ পাক তাকে দ্বিতীয় জুমা পর্যন্ত বিপদ আপদ থেকে নিরাপদ রাখবেন এবং 3 দিন অতিরিক্ত অর্থাৎ 10 দিন পর্যন্ত। অপর এক বর্ণনা এটাও রয়েছে, যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে এর দ্বারা রহমত আসবে আর গুনাহ চলে যাবে। রিজিক স্বল্পতার একটি কারণ। হযরত আল্লামা মুফতি আমজাদ আলী আজমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জুমার দিন নখ কাটা মুস্তাহাব। হ্যাঁ, যদি বেশি বড় হয়ে যায় তবে জুমার জন্য অপেক্ষা করবে না। নখ বড় হওয়া ভালো নয়, কেননা নখ বড় হওয়া রিজিক স্বল্পতার কারণ। ফেরেশতারা সৌভাগ্যবানদের নাম লিখে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন জুমার দিন আসে তখন মসজিদের দরজায় ফেরেশতারা আগমনকারীদের নাম লিখেন, যারা আগে আসে তাদের নাম আগে লিখেন। সর্বপ্রথম আগমনকারী ওই ব্যক্তির ন্যায় যে আল্লাহর পথে একটি উট সাদাকা করে। এরপর আগমনকারী ওই ব্যক্তির ন্যায় যে আল্লাহর পথে একটি গরু সাদাকা করে। এরপর আগমনকারী ওই ব্যক্তির ন্যায় যে আল্লাহর পথে ভেড়া সাদাকা করে। অতঃপর এর পরবর্তী ব্যক্তির উদাহরণ যে মুরগি সাদাকা করে। অতঃপর এর পরবর্তী ব্যক্তির উদাহরণ যে ডিম সাদাকা করে। এবং যখন ইমাম খুতবার জন্য বসে যায় তখন তারা অর্থাৎ ফেরেশতারা আমলনামা বন্ধ করে নেয় এবং এসে খুতবা শ্রবণ করে। হাদিসের ব্যাখ্যা। হযরত মুফতি আহমদিয়া খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কিছু উলামায়ে কিরাম বলেছেন, ফেরেশতারা জুমার দিন ফজর উদিত হওয়া থেকে দণ্ডায়মান থাকে, কারো মতে সূর্য উদিত হওয়ার পর থেকে। কিন্তু সত্য এটাই যে সূর্য ঢলে পড়া অর্থাৎ ঝড়ের ওয়াক্ত শুরু হওয়া থেকে শুরু হয়, কেননা সে সময় হতে জুমার সময় শুরু হয়ে থাকে। বোঝা গেল সেই ফেরেশতারা আগমনকারী প্রত্যেকের নাম জানে। মনে রাখবেন, যদি প্রথমে 100 জন ব্যক্তি একসাথে মসজিদে আসে তবে সকলেই প্রথমে আগমনকারী হবে। আগেকার যুগে জুমার প্রতি উৎসাহ। হযরত ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আগেকার যুগে সেহরি সময় এবং ফজরের পর রাস্তায় মানুষে পরিপূর্ণ দেখা যেত। তারা প্রদীপ নিয়ে জুমার নামাজের জন্য জামে মসজিদের দিকে যেত, যেন মনে হতো ঈদের দিন। এক পর্যায়ে জুমার নামাজের জন্য আগে চলে যাওয়ার ধারাবাহিকতা শেষ হয়ে গেল। অতএব বলা হলো যে ইসলামে প্রথম বিদআত অর্থাৎ নতুন প্রচলন প্রকাশ পেল, তা হলো জামে মসজিদের দিকে আগে যাওয়া ছেড়ে দেয়া। আফসোস, মুসলমানদের কোনোভাবেই ইহুদিদের প্রতি লজ্জা আসে না যে তারা তাদের উপাসনালয়ে শনিবার ও রবিবার সকাল সকাল চলে যায়। তাছাড়া দুনিয়াবী উপার্জনে আগ্রহী ব্যক্তি বেচাকেনা ও দুনিয়াবী উপকার লাভের জন্য সকাল সকাল বাজারে চলে যায়, আর আখিরাত অন্বেষণকারীরা তাদের প্রতিদ্বন্দ্বিতা কেন করে না? গরিবের হজ। সাহাবি ইবনে সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জুমার নামাজ মিসকিনদের হজ। আর অন্য এক বর্ণনায় রয়েছে, জুমার নামাজ গরিবদের হজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিঃসন্দেহে তোমাদের জন্য প্রত্যেক জুমার দিন একটি হজ ও একটি উমরা বিদ্যমান, সুতরাং জুমার নামাজের জন্য তাড়াতাড়ি বের হওয়া হলো হজ এবং জুমার নামাজের পর আসর নামাজের জন্য অপেক্ষা করা হলো উমরা। হজ ও উমরার সওয়াব। হযরত ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জুমার নামাজের পর আসর নামাজ পড়া পর্যন্ত মসজিদে থাকুন, আর যদি মাগরিবের নামাজ পর্যন্ত অবস্থান করে তবে উত্তম। বলা হয়, যে ব্যক্তি জামে মসজিদে অর্থাৎ জুমা আদায় করার পর সেখানে অবস্থান করে আসর নামাজ পড়ে তার জন্য হজের সওয়াব রয়েছে, আর যে ব্যক্তি সেখানে অবস্থান করে মাগরিবের নামাজ পড়ে তবে তার জন্য হজ ও উমরার সওয়াব রয়েছে। যেখানে জুমা পড়া হয় তাকে জামে মসজিদ বলা হয়। সকল দিনের সর্দার। প্রিয় আকা মাকি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জুমার দিন হলো সকল দিনের সর্দার এবং আল্লাহ পাকের নিকট সবচেয়ে বড়, আর আল্লাহ পাকের নিকট ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়ে বড়। এতে পাঁচটি বিশেষত্ব রয়েছে। নাম্বার এক, আল্লাহ পাক এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। নাম্বার দুই, এই দিনেই তাকে পৃথিবীতে অবতরণ করান। নাম্বার তিন, এই দিনে তাকে উফাত দান করেন। নাম্বার চার, এই দিনে এমন একটি মুহূর্ত আছে বান্দা সেই মুহূর্তে যা চাইবে তাকে তাই দেয়া হবে, যতক্ষণ পর্যন্ত কোনো হারাম জিনিস চাইবে না। নাম্বার পাঁচ, এই দিনেই কিয়ামত সংগঠিত হবে, কোনো নৈকট্যতম ফেরেস্তা আসমান ও জমিন এবং বাতাস ও পাহাড় আর নদী এমন নেই যে জুমার দিনকে ভয় করে না। প্রাণীদের কিয়ামতের ভীতি। অপর এক বর্ণনায় প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করেন, কোনো প্রাণী এমন নেই যে জুমার দিন সকালবেলা সূর্য উদিত হওয়া পর্যন্ত কিয়ামতের ভয়ে চিৎকার করে না, শুধু মানুষ এবং জিন ব্যতীত। দোয়া কবুল হয়ে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জুমার দিন এমন একটি মুহূর্ত আছে যদি কোনো মুসলমান তা পেয়ে যায়, সে সময় আল্লাহ পাকের নিকট কিছু চায়, তবে আল্লাহ পাক তাকে অবশ্যই দিবেন, আর সেই সময়টি খুবই সংক্ষিপ্ত। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জুমার দিন যেই সময়টুকুর আশা করা হয় তা আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্বেষণ করো। হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ আলী আজমী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দোয়া কবুলের সময় বা মুহূর্তের ব্যাপারে দুটি মজবুত বাণী রয়েছে। নাম্বার এক, ইমামের খুতবার জন্য বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। নাম্বার দুই, জুমার দিনের শেষ সময়। ঘটনা, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় স্বয়ং হুজরায় অবস্থান করতেন এবং নিজের খাদিমা ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাহিরে দাঁড় করিয়ে দিতেন। যখন সূর্যাস্ত শুরু হতো তখন খাদিমা তাকে সংবাদ দিতেন, তার সংবাদে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়ার জন্য হাত উঠাতেন। উত্তম হলো সেই সময় কোনো পরিপূর্ণ দোয়া করা, যেমন এই কুরআনি দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কানজুল ঈমান থেকে অনুবাদ, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় মঙ্গল দাও এবং আখিরাতের মঙ্গল দাও, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দোয়ার নিয়তে দরুদ শরীফও পড়তে পারেন, কেননা দরুদে পাক ও মহত্বপূর্ণ দোয়া প্রত্যেক জুমায় 1,44,00,000 জাহান্নাম থেকে মুক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জুমার দিন ও রাতে 24 ঘন্টায় এমন কোনো ঘন্টা নেই যাতে আল্লাহ পাক 600,000 জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করেন না, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, কবরের আজাব থেকে নিরাপদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে মৃত্যুবরণ করবে তাকে কবরের আজাব থেকে বাঁচিয়ে নেওয়া হবে এবং কিয়ামতের দিন এমনভাবে আসবে যে তার উপর শহীদদের মোহর লাগা থাকবে। এক জুমা থেকে অপর জুমা গুনাহের ক্ষমা। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং প্রয়োজন সাপেক্ষে পবিত্রতা অর্জন করে আর তেল লাগায় এবং ঘরে যে সুগন্ধি রয়েছে তা লাগায় অথবা নামাজের জন্য বের হয় এবং দুই ব্যক্তিকে পৃথক করে না, অর্থাৎ দুই ব্যক্তি বসে আছে তাদেরকে সরিয়ে মাঝখানে বসে না এবং যে নামাজ তার জন্য লেখা হয়েছে তা পড়ে এবং ইমাম যখন খুতবা পড়ে তখন নীরব থাকে, তার জন্য ওই গুনাহসমূহ যা এই জুমা থেকে অপর জুমার মধ্যে সংঘটিত হবে ক্ষমা করে দেয়া হবে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, এখনই আপনারা যে হাদিসে পাক শুনেছেন তার বর্ণনাকারী হলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাপূর্ণ সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানদের প্রতি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ এই মহত্বপূর্ণ বাণীর মাধ্যমে করেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে তার উচিত আমার সাহাবীদেরকে ভালোবাসা। তার উপনাম হলো আবু আবদুল্লাহ। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত সাহাবী ছিলেন। তিনি ফার্সি বংশীয় ছিলেন, পারস্যের শহরের আসফাহান নামক এলাকার অধিবাসী ছিলেন। দিনের অন্বেষণে দেশ ছেড়ে পরদেশী হয়েছিলেন। প্রথমে খ্রিস্টান হয়ে তাদের কিতাব অধ্যয়ন করেন, অনেক কষ্ট সহ্য করেছেন, এমনকি তাকে অনেক আরবীরা গোলাম বানিয়ে নিয়েছিল এবং ইহুদিদের নিকট বিক্রি করে দিয়েছিল। তার মনিব তাকে মুকাতাব টাকা পরিশোধ করে মুক্তির চুক্তি করে দিয়েছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার চুক্তিকৃত মূল্য পরিশোধ করে মুক্ত করে দিলেন। তিনি দশ জনের চেয়েও বেশি মনিবের হাত বদল হয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে পৌঁছেন। মুকাতাব ওই গোলামকে বলা হয় যে তার মনিবের নিকট মূল্য পরিশোধের বিনিময়ে মুক্ত হওয়া চুক্তিবদ্ধ হয়েছে। আজাদ হওয়ার পর সকল যুদ্ধে অংশগ্রহণ। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামীর শিকলে আবদ্ধ থাকার কারণে বদর ও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। অতঃপর 300 খেজুর গাছ ও 40 উকিয়া রূপার বিনিময়ে আজাদ হলেন এবং সাহসী মুজাহিদের ন্যায় পরবর্তীতে সংগঠিত সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের পরামর্শ তার ছিল। সাইয়্যিদুনা সালমানের মর্যাদা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার প্রতি গভীর ভালোবাসা ছিল। নিজের সময়ের অধিকাংশ অংশই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অতিবাহিত করতেন এবং ফয়জানে মুস্তাফা লাভে ধন্য হতেন। এর বিনিময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে সালমানু মিন্না আহলাল বাইতি, অর্থাৎ সালমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত, এর মতো সুসংবাদ শোনার সৌভাগ্য অর্জন করেন। অপর এক স্থানে এই মহান সুসংবাদ দ্বারা সম্মানিত হয়েছেন যে জান্নাত সালমান ফার্সির আকাঙ্ক্ষী। অনারম্বরতার অনন্য ঘটনা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাতের পর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন মদিনা শরীফে অবস্থান করেন। অতঃপর হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় ইরাকে বসবাস শুরু করেন। কিছুদিন পর হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাদাইন এর গভর্নর নিয়োগ করেন। গভর্নরের গুরুত্বপূর্ণ ও বড় পদে অধিষ্ঠিত হওয়ার পরও তিনি খুবই সাধারণ জীবন অতিবাহিত করেন। একদিন মাদাইনের বাজারে যাচ্ছিলেন, এক অচেনা ব্যক্তি তাকে কুলি মনে করে মাল উঠাতে বলল। তিনি চুপচাপ মাল উঠিয়ে তার পেছন পেছন চলতে লাগলেন। লোকেরা দেখে বলল, হে সাহাবিয়ে রাসূল, আপনি এই মাল কেন উঠিয়েছেন? রাখুন, আমরা এগুলো উঠিয়ে নিচ্ছি। জিনিসের মালিক অবাক হয়ে গেল, অতঃপর লজ্জিত হয়ে তার নিকট ক্ষমা চাইল এবং জিনিসগুলো নামাতে চাইল, কিন্তু তিনি বললেন, আমি তোমার জিনিসগুলো উঠানোর নিয়ত করেছি, এখন এগুলো তোমার ঘর পর্যন্ত পৌঁছেই দিব। সম্পূর্ণ বেতন মিসকিনদের মাঝে বণ্টন করে দিতেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে সম্পদ ব্যয় করা খুবই পছন্দ করতেন, সুতরাং বেতন হিসেবে 4 কিংবা 5 হাজার দিরহাম পেতেন, কিন্তু সম্পূর্ণ বেতন মিসকিনদের মাঝে বণ্টন করে দিতেন এবং নিজে খেজুর পাতার টুকরি বানিয়ে অল্প দিরহাম উপার্জন করতেন এবং এগুলো দিয়েই নিজে জীবন যাপন করতেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 200 বছরের ইবাদতের সওয়াব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন গোসল করে তার গুনাহ ও অপরাধসমূহ মিটিয়ে দেয়া হয় এবং যখন হাঁটতে শুরু করল তখন প্রতিটি কদমের বিনিময়ে 20টি নেকি লিখে দেয়া হয়। অপর এক বর্ণনায় রয়েছে, প্রতিটি কদমের বিনিময়ে 20 বছরের আমল লিখে দেওয়া হয় এবং যখন নামাজ শেষ করে তখন সে 200 বছরের আমলের প্রতিদান পায়। মৃত পিতামাতার নিকট প্রতি জুমায় আমল উপস্থাপন করা হয়। প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ পাকের নিকট আমল উপস্থাপন করা হয় এবং আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালাতু ওয়াসালাম এবং পিতামাতার সামনে প্রতি জুমাবার তারা নেকি দেখে খুশি হন এবং তাদের চেহারার পরিচ্ছন্নতা ও উজ্জ্বলতা বৃদ্ধি পায়। সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজের মরহুমদেরকে নিজের গুনাহ দ্বারা কষ্ট দিও না। জুমার দিনের পাঁচটি বিশেষ আমল। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটি বিষয় যে ব্যক্তি একদিনে করবে আল্লাহ পাক তাকে জান্নাতে হিসেবে লিখে দিবেন। নাম্বার এক, যে রোগীকে দেখতে যাবে। নাম্বার দুই, জানাজার নামাজে উপস্থিত হবে। নাম্বার তিন, রোজা রাখবে। নাম্বার চার, জুমার নামাজে যাবে। নাম্বার পাঁচ, গোলাম আজাদ করবে। জান্নাত ওয়াজিব হয়ে গেল। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার নামাজ পড়ল, সেই দিন রোজা রাখল, কোনো রোগীকে দেখতে গেল, কারো জানাজায় উপস্থিত হলো এবং কারো বিয়েতে অংশগ্রহণ করলো, তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। শুধু জুমার দিন রোজা রাখবেন না, বিশেষভাবে শুধুমাত্র জুমাবার বা শুধুমাত্র শনিবার অর্থাৎ স্যাটারডে রোজা রাখা মাকরুহ তানজিহি। তবে হ্যাঁ, যদি কোনো নির্দিষ্ট তারিখে জুমাবার বা শনিবার চলে আসে তবে সমস্যা নেই, যেমন 15ই শাবান, 27 রজব ইত্যাদি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জুমার দিন তোমাদের জন্য ঈদ, এই দিনে রোজা রেখো না, কিন্তু এর পূর্বে বা পরের দিনও রোজা রাখো। 10,000 বছরের রোজার সমান। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জুমার রোজা অর্থাৎ যখন এর সাথে বৃহস্পতিবার বা শনিবারও যুক্ত হয় তবে বর্ণিত হয়েছে 10,000 বছরের রোজার সমান। জুমার রোজা সর্বাবস্থায় মাকরু নয়, মাকরু শুধুমাত্র ওই অবস্থায় যখন বিশেষভাবে জুমার রোজা রাখা হয়। সুতরাং জুমার রোজা কখন মাকরু, এই ব্যাপারে ফতোয়া রাজবিয়ার 10ম খণ্ডের 559 পৃষ্ঠা থেকে প্রশ্নোত্তরটি দেখুন। প্রশ্ন, উলামায়ে কিরাম এই মাসআলার ব্যাপারে কি বলেন যে জুমার দিন নফল রোজা রাখা কেমন? এক ব্যক্তি জুমার দিন রোজা রাখলো, একজন তাকে বলল, জুমার দিন তো মুসলমানদের ঈদের দিন, এই দিন রোজা রাখা মাকরু, এবং জোর করে দুপুরের পর রোজা ভঙ্গ করিয়ে দিল। উত্তর, জুমার রোজা বিশেষ করে এই নিয়তে রাখা যে আজ জুমার দিন, এই দিনে রোজা রাখা উচিত, তবে তা মাকরু, কিন্তু এমন মাকরু নয় যে ভঙ্গ করা আবশ্যক। আর যদি কোনো বিশেষ নিয়ত ছিল না তবে একেবারে কোনো সমস্যাও নেই। অপর ব্যক্তির যদি মাকরু হওয়ার ব্যাপারে জানা নাও থাকে তবে তো অভিযোগ করাটাই বোকামি এবং রোজা ভঙ্গ করানো শরীয়তের উপর প্রভাব বিস্তার করা। আর যদি জানাও হয়েছে তবু মাসআলা বলে দেয়াই যথেষ্ট ছিল, রোজা ভঙ্গ করানো নয়, আর তাও দুপুরের পর, যে অধিকার নফল রোজার ক্ষেত্রে পিতামাতা ছাড়া আর কারও নেই। ভঙ্গকারী এবং ভঙ্গ করানো ব্যক্তি উভয় গুণাগার হলো। ভঙ্গকারীর উপর কাজা করা ওয়াজিব কিন্তু কাফারা একেবারেই নয়। ওয়াল্লাহু আলাম। মাদানী পোশাক দেখে প্রভাবিত হয়ে গেল, জুমার দিনে বিভিন্ন নেকির সওয়াব অর্জনের আগ্রহ বাড়াতে, অধিকারে দরুদ ও সালাম পড়ার উৎসাহ পেতে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন। আপনাদের উৎসাহ প্রদানের জন্য একটি মাদানী বাহার উপস্থাপন করছি। দেহেরকি বাবুল ইসলাম সিন্ধ প্রদেশের এক ইসলামী ভাই মাদানী পরিবেশে আসার পূর্বে লম্পট এবং গার্লফ্রেন্ডের ফাঁদে আটকে ছিল। দিন রাত সর্বদা সাউন্ড সিস্টেমে খুবই উচ্চ আওয়াজে গান শুনত, পরিবারের সদস্যরা বোঝাতো কিন্তু সে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিত। একদিন কোথাও বন্ধুদের সাথে বসেছিল, হঠাৎ নাচ শরীফ পড়ার আওয়াজ শোনা গেল যা তার খুব পছন্দ হলো। সে আওয়াজ যেদিক থেকে আসছিল সেদিকে যেতে যেতে নাতের মাহফিলে পৌঁছে গেল, যেখানে সাদা পোশাক, মাথায় পাগড়ি শরীফ, উপরে সাদা চাদর পরিহিত, বাবরি চুল এবং দাড়ি সজ্জিত নাত পরিবেশনকারী দাঁত পড়ছিল। তার হৃদয়ে আঘাত লাগলো যে আমার জীবনটাই বা কেমন, জীবনের মজা তো এরাই উপভোগ করছে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তার সুন্নতের উপর আমল করে। সেই নাতের মাহফিলে বসে বসেই সে নামাজ পড়ার দৃঢ় নিয়ত করল এবং পড়াও শুরু করে দিল। অতঃপর তার পরিচিত কেউ তাকে দাওয়াতে ইসলামের অধীনে অনুষ্ঠিত রমজানুল মুবারকের ইতিকাফে অংশগ্রহণ করার উৎসাহ দিল। সে তো প্রথম থেকে দাওয়াতে ইসলামের প্রতি আন্তরিক ছিল, সাথে সাথেই রাজি হয়ে গেল। ইতিকাফে একটি কালাম পড়া হলো, কাশ কে দুনিয়া মে মে পেদা না হুয়া হতা, অর্থাৎ হায় যদি আমি দুনিয়াতে না আসতাম। যা শুনে তার মাঝে ভাবাবেগ সৃষ্টি হয়ে গেল। অতঃপর আসরের পর আখিরাতের চিন্তার বিষয়ে বয়ান হলো, তখন তার অন্তর নাড়া দিয়ে উঠল। সে অতীতের গুনাহ থেকে সত্য মনে তওবা করে নিল। এরপর চেহারায় দাড়ি, মাথায় বাবরি চুল এবং পাগড়ি শরীফের মুকুট সাজিয়ে নিল। আলহামদুলিল্লাহ, ইতিকাফের পর নিজের এলাকায় সাদায় মদিনা দিয়ে মুসলমানদেরকে ফজরের নামাজের জন্য জাগাতে লাগলো। দাওয়াতে ইসলামের মাদানী কাজ করে একটি হালকার জিম্মাদারি পর্যন্ত পৌঁছে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন মা বাবার কবরে উপস্থিত হওয়ার সওয়াব। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার পিতামাতা উভয়ের বা একজনের কবরে প্রত্যেক জুমার দিন জিয়ারতের জন্য উপস্থিত হয়, আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দেন এবং পিতামাতার সাথে সদাচরণকারী হিসেবে লিখে দিবেন। পিতামাতার কবরে সূরা ইয়াসিন পাঠ করার ফজিলত। আল্লাহ পাকের নিকট আমরা গুনাহগারদের ক্ষমা প্রার্থনাকারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আপন পিতামাতা বা একজনের কবর জিয়ারত করে এবং কবরের পাশে সূরা ইয়াসিন পাঠ করে, তবে তাকে ক্ষমা করে দেয়া হবে। দয়ালু নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন পিতামাতা বা একজনের কবর জিয়ারত করে, সেখানে সূরা ইয়াসিন পড়ে, তবে আল্লাহ পাক সূরা ইয়াসিনের হরফের সমপরিমাণ তার জন্য মাগফিরাত দান করবেন। প্রিয় ইসলামী ভাইরা, প্রতি জুমা শরীফে পিতামাতার বা একজনের কবরে উপস্থিত হয়ে সূরা ইয়াসিন পাঠকারীর তো তরি পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সূরা ইয়াসিন শরীফে 5টি রুকু, 83টি আয়াত, 729টি বাক্য এবং প্রায় 3000 হরফ অর্থাৎ শব্দ রয়েছে। ইনশাআল্লাহ প্রায় 3000 মাগফিরাতের সওয়াব পাওয়া যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার ও জুমার মধ্যবর্তী রাতে সূরা ইয়াসিন পাঠ করে তার ক্ষমা হয়ে যাবে। জুমার দিন রূহসমূহ একত্রিত হয়, সুতরাং এই দিনে কবর জিয়ারত করা উচিত এবং এই দিন জাহান্নাম প্রজ্বলিত করা হয় না। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কবর জিয়ারতের উত্তম সময় হলো জুমার দিন ফজর নামাজের পর। জুমার দিন সূরা কাহাফ পাঠকারীর ক্ষমা হবে। সাহাবি ইবনে সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করে তার পা থেকে আসমান পর্যন্ত নূর প্রসারিত হবে, যা কিয়ামতের দিন তার জন্য আলোকিত হবে এবং দুই জুমার মধ্যবর্তী যা গুনাহ হয়েছে তা ক্ষমা করে দেয়া হবে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করে তার জন্য দুই জুমার মধ্যবর্তী নূর আলোকিত হবে। অপর এক বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার এবং জুমার মধ্যবর্তী রাতে সূরা কাহাফ পাঠ করে তার জন্য সেখান থেকে কাবা পর্যন্ত নূর আলোকিত হবে। সূরা হা মিম দুখান এর ফজিলত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন বা বৃহস্পতিবার রাতে সূরা আদ-দুখান পাঠ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। অপর এক বর্ণনায় রয়েছে, তার ক্ষমা হয়ে যাবে। প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি রাতে সূরা আদ-দুখান পড়ে তবে সকাল হওয়া পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা ক্ষমা প্রার্থনা করবে। জুমার দিন ফজরের পূর্বে ক্ষমা প্রার্থনার ফজিলত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন ফজরের নামাজের পূর্বে 3 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি পাঠ করবে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার চেয়ে বেশি হয়। আল্লাহ পাক কোরআনে পাকের 28তম পারা সূরা জুমার 10 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, অতঃপর যখন জুমার নামাজ শেষ হলো তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে খুব স্মরণ করো, এই আশায় যে সাফল্য লাভ করবে। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতের আলোকে তাফসিরে খাজাইনুল ইরফানের 1025 পৃষ্ঠায় লিখেন, এখন অর্থাৎ জুমার নামাজের পর তোমাদের জন্য জায়েজ যে আর্থিক জীবিকার কাজে নিয়োজিত হয়ে যাও বা ইলম অন্বেষণে বা রোগীর সেবায় বা জানাজায় অংশগ্রহণ বা উলামায়ে কিরামের সাক্ষাতে অথবা এই ধরনের কাজে ব্যস্ত হয়ে নেকি অর্জন করো। জুমার নামাজের জন্য প্রথমে যাওয়া মিসওয়াক করা উত্তম এবং সাদা কাপড় পরিধান করা, তেল এবং সুগন্ধি লাগানো এবং প্রথম কাতারে বসা মুস্তাহাব এবং গোসল করা সুন্নত। হযরত মুফতি আহমেদিয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কিছু ওলামায়ে কিরাম বলেন জুমার গোসল নামাজের জন্য সুন্নত, জুমার দিনের জন্য সুন্নত নয়। সুতরাং যার উপর জুমার নামাজ নেই তার জন্য এই গোসল সুন্নত নয়। কিছু ওলামায়ে কিরাম বলেন জুমার গোসল জুমার নামাজের নিকটতম সময় করো, কেননা এর ওযু দিয়ে জুমা পড়ো, কিন্তু মূলত জুমার গোসলের সময় ফজর উদিত হওয়া থেকে শুরু হয়ে যায়। বোঝা গেল মহিলা এবং মুসাফির ইত্যাদি যাদের উপর জুমা ওয়াজিব নয় তাদের জন্য জুমার গোসলও সুন্নত নয়। যাদের উপর নামাজ ফরজ কিন্তু কোনো শরীর কারণে জুমা ফরজ নয় তাদের জন্য জুমার দিন জোহর ক্ষমা নেই, তা তো পড়তেই হবে। জুমার গোসল সুন্নতে গাইরে মুআক্কাদা। হযরত আল্লামা ইবনে আবেদিন শামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জুমার নামাজের জন্য গোসল করা সুন্নতে জায়দা অর্থাৎ সুন্নতে গাইরে মুআক্কাদা, তা ছুটে গেলে কোনো সমস্যা নেই, খুতবার সময় কাছাকাছি থাকার ফজিলত। হযরত সামুরা বিন জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, খুতবার সময় উপস্থিত থাকো এবং ইমামের নিকটেই থাকো, তা এই কারণেই যে মানুষ যতই দূরে থাকবে জান্নাতে ততই পিছনে থাকবে, যদিও বা সে মুসলমান জান্নাতে অবশ্যই প্রবেশ করে। জান্নাতে পিছনে থাকা দ্বারা উদ্দেশ্য হলো জান্নাতে প্রবেশ করাতে বা জান্নাতের মর্যাদায় পিছিয়ে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার সময় কথা বলে যখন ইমাম খুতবা প্রদান করছে, তবে তার উদাহরণ সেই গাধার ন্যায় যে পিঠে কিতাব উঠিয়ে নিল আর তখন অন্য কেউ তাকে বলল যে চুপ থাকো, তবে সে অর্থাৎ চুপ থাকো যে বলল সে জুমার সওয়াব পাবে না। চুপচাপ খুতবা শোনা ফরজ। যে সকল বিষয়ে নামাজে হারাম অর্থাৎ খাওয়া দাওয়া, সালাম দেয়া ও সালামের উত্তর দেয়া ইত্যাদি, এসব খুতবার সময়ও হারাম, এমন কি অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়াও হারাম। তবে হ্যাঁ, খতিব সৎ কাজের আদেশ দিতে পারবে, যখন খুতবা পড়ে তখন সকল উপস্থিতির উপর খুতবা শোনা এবং চুপ থাকা ফরজ। যারা ইমাম থেকে দূরে থাকবে যে খুতবার আওয়াজ তাদের পর্যন্ত পৌঁছে না, তাদেরও চুপ থাকা ওয়াজিব। যদি কাউকে মন্দ কথা বলতে থাকে তবে হাত বা মাথার ইশারায় নিষেধ করতে পারবে, কিন্তু মুখে বলা নাজাইজ। খুতবা শ্রবণকারী দরুদ শরীফ পড়তে পারবে না। খতিব সাহেব যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিল তবে উপস্থিতিরা মনে মনে দরুদ শরীফ পড়বে, তখন মুখে উচ্চারণ করে পড়ার অনুমতি নেই। অনুরূপভাবে সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানের নাম নিলে তখন রাদিয়াল্লাহু আনহুম মুখে উচ্চারণ করে বলার অনুমতি নেই। বিয়ের খুতবা শোনাও ওয়াজিব। জুমার খুতবা ছাড়াও অন্যান্য খুতবা শোনাও ওয়াজিব, যেমন দুই ঈদের খুতবা ও বিয়ের খুতবা ইত্যাদি। প্রথম আজান হতেই ব্যবসা বাণিজ্যও নাজাইজ। প্রথম আজান হতেই অর্থাৎ জুমার নামাজের জন্য যাওয়ার চেষ্টা শুরু করে দেওয়া ওয়াজিব, এবং বেচা কেনা ইত্যাদি যা এই চেষ্টায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা পরিহার করা ওয়াজিব। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বেচা কেনা করলো তাও নাজাইজ, এবং মসজিদে ক্রয় বিক্রয় করা তো জঘন্যতম গুনাহ। আর খাবার খাচ্ছিল এমন সময় জুমার আজানের আওয়াজ আসলো, যদি এই ভয় থাকে যে খাবার খেলে জুমা ছুটে যাবে, তবে খাবার রেখে দিবে এবং জুমায় চলে যাবে, জুমার জন্য প্রশান্ত ও গাম্ভীর্যতা সহকারে যাবে। বর্তমানে ইলমে দিন থেকে দূরত্বের যুগ, মানুষ অন্যান্য ইবাদতের ন্যায় খুতবা শোনার মতো মহান ইবাদতেও ভুলভ্রান্তি করে গুনাহ সম্পাদন করছে। সুতরাং অনুরোধ হলো অসংখ্য নেকি অর্জনের জন্য প্রত্যেক জুমায় খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে খুতবার আজানের পূর্বে এই ঘোষণা করুন, খুতবার সাতটি মাদানী ফুল। নাম্বার এক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন মানুষের কাঁধ টপকিয়ে সামনে যায় সে জাহান্নামের দিকে সেতু তৈরি করলো। এর একটি অর্থ হলো এর উপর দিয়ে লোক জাহান্নামে প্রবেশ করবে। নাম্বার দুই, খতিবের দিকে মুখ করে বসা সুন্নতে সাহাবা। সুতরাং যারা কাতারের ডানে বামে বসেছেন তারা খতিবের মিম্বরের দিকে ফিরে যান। নাম্বার তিন, বুজুর্গানি দিনেরা বলেছেন দুজানু হয়ে অর্থাৎ যেভাবে আত্তাহিয়াত পড়ার সময় বসে সেভাবে বসে খুতবা শুনুন। প্রথম খুতবায় হাত বাঁধবে, দ্বিতীয় খুতবায় রানের উপর হাত রাখবে, তবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল দুই রাকাত নামাজের সওয়াব পাবে। নাম্বার চার, আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, খুতবায় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে মনে মনে দুরুদ পড়বে, কেননা মুখ বন্ধ রাখা ফরজ। নাম্বার পাঁচ, দূরে মুখতারে রয়েছে খুতবার সময় আহার করা, কথা বলা, যদিও বা সুবহানাল্লাহ বলা, সালামের উত্তর দেয়া বা নেকির দাওয়াত দেয়া হারাম। নাম্বার ছয়, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, খুতবার সময় হাঁটাচলা করা হারাম। উলামায়ে কিরাম এমনও বলেছেন, যদি এমন সময় এলো যে খুতবা শুরু হয়ে গেছে, তবে মসজিদে যেখানেই পৌঁছেছে সেখানেই বসে যাবে, সামনে অগ্রসর হবে না, কেননা এটা কাজ হয়ে যাবে এবং খুতবার সময় কোনো কাজ করা জায়েজ নেই। নাম্বার সাত, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, খুতবার সময় কোনো দিকে ঘাড় ফিরিয়ে দেখাও হারাম। সে দাওয়াতে ইসলামীতে কীভাবে আসলো? জুমার ফজিলত দ্বারা উপকৃত হতে এবং বর্ণনা জুমার ফজিলত দ্বারা উপকৃত হতে এবং বর্ণনাকৃত কুরআনি সুরা সমূহ পড়া উৎসাহ পেতে আশিকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। আসুন একটি মাদানী বাহার শুনি এবং আন্দোলিত হই। দাওয়াত ইসলামীতে আসার পূর্বে ওয়াকেন্ডের এক যুবক ইসলামী ভাই অন্যান্য যুবকের মতো মোবাইল ফোনের আসক্ত ছিল, নিজের মোবাইলে গান শুনত, সিনেমা দেখত, গভীর রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিত, দেরিতে ঘুমাত এবং দেরিতে ঘুম থেকে উঠত, ফজর এবং অন্যান্য নামাজও কাজা করে দিত। পিতা মারা গিয়েছিল, মা বোঝাতে চাইলেও বুঝতে চাইতো না। তার এলাকায় কিছু দাওয়াতি ইসলামী ওয়ালা থাকতো, যারা তাকে বোঝালো যে আপনি আশিকানে রসুলের সাহচর্যে ফয়জানে মদিনায় ইতেকাফ করুন, সেখানে অনেক কিছু শেখার সুযোগ হবে, যার মধ্যে নামাজের সঠিক নিয়ম, বিশুদ্ধভাবে কোরআন শরীফ পাঠ করা ইত্যাদি। এভাবে সে তার শহরের মাদানী মার্কাজ ফয়জানে মদিনায় ইতেকাফ করতে সফল হয়ে গেল এবং যখন ইতেকাফ থেকে ফিরে আসলো, তখন আলহামদুলিল্লাহ গুনাহ থেকে তওবা করে নিয়েছিল, নামাজ পড়তে লাগলো এবং তার মায়ের অনুগত হয়ে গেল, যিনি মুশারাতের নিগরান হিসেবে সে দাওয়াত ইসলামের মাদানী কাজ করার সৌভাগ্য অর্জন করল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীরকে দুর্বলকারী বিষয়, চিকিৎসকদের মতে এই বিষয়গুলো শরীরকে দুর্বল করে দিতে পারে। চিন্তা ভাবনা বেশি করা, ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে অধিকারে পানি পান করা, মাঝে মাঝে সামান্য পানি পান করে নিলে সমস্যা নেই, এবং টক বস্তু অধিকারে খাওয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।